বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَن يُرِدْ ثَوَابَ الدُّنْيَا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين।
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 4 জানুয়ারি, 20 পৌষ এবং ফার্সি 14 দেই। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক হুমকির ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ট্রাম্পকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সুলেমানির স্মরণ সভায় ইরানি প্রেসিডেন্টের ঘোষণা। ইসরায়েলের সঙ্গে সৌদি আরব ও ইন্দোনেশিয়ার সম্পর্ক স্বাভাবিককরণে মধ্যস্থতা করছে আমেরিকা। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দুপক্ষের সংঘর্ষ, সাধারণ সম্পাদক সহ অন্তত 13 জন আহত। এবং জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, 2 গেরিলা নিহত। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জেনারেল কাসেম সোলেমানির স্মরণে সোমবার রাজধানী তেহরানে আয়োজিত এক বিশাল সমাবেশে হাজার হাজার মানুষের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রাইসি এই ঘোষণা দেন। গতকাল ছিল জেনারেল কাসেম সোলেমানি হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকী। 2020 সালের এই দিনে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলেমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মহান্দিস ও তাদের কয়েকজন সঙ্গীকে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছড়ে কাপুরুষোচিত ভাবে হত্যা করে। প্রেসিডেন্ট রাইসি তার ভাষণে মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, জেনারেল সোলেমানি ছিলেন ইরাক সরকারের রাষ্ট্রীয় মেহমান, আপনারা তাকে হত্যা করে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছেন, একই সঙ্গে পুরো ইরাকি জাতিকে হত্যা করেছেন। এই ভয়াবহ অপরাধযোগের পেছনে মূল দায়ী ব্যক্তি হচ্ছেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাকে অবশ্যই আল্লাহ নির্দেশিত আইন অনুসারে শাস্তির আওতায় আনতে হবে। প্রেসিডেন্ট রাইসি বলেন, আইন অনুসারে যদি ট্রাম্প এবং পম্পে সহ অন্য অপরাধীদেরকে আদালতে বিচারের সম্মুখীন করা হয় এবং তাদের শাস্তি কার্যকর করা হয় তাহলে সেটি হবে ভালো কাজ, অন্যথায় আমি আমেরিকার সরকারি কর্মকর্তাদের বলব কোনো সন্দেহ নয় যে পুরো মুসলিম উম্মা জেনারেল সোলেমানির হত্যার প্রতিশোধ নেবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির সাম্প্রতিক বক্তব্য উদ্ধৃত করে প্রেসিডেন্ট রাইসি বলেন, সর্বোচ্চ নেতা যথার্থই বলেছেন যে জীবিত সোলেমানির চেয়ে শহীদ সুলেমানি শত্রুদের জন্য বেশি ভয়ঙ্কর। সাইদ ইব্রাহিম রাইসি আরো বলেন, জেনারেল সুলেমানি ছিলেন একজন বিপ্লবী কমান্ডার যিনি কোন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন না, বরং তিনি ইসলাম ও মুসলিম উম্মাকে রক্ষা করার জন্য উদ্বিগ্ন ছিলেন। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল সৈয়দ ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, জেনারেল কাসিম সুলেমানি ও তার নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্ট আমেরিকা ও ইহুদবাদী ইসরায়েলের কথিত অপরাজেয় ভাবমূর্তিকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। জেনারেল সাফাভি মঙ্গলবার তেহরানে কাসিম সুলেমানি ও তার সহযোদ্ধাদের দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে এক বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে তার দেশের সন্ত্রাসী সেনাদের হাতে জেনারেল সুলেমানি, আবু মাহাদি ও তাদের সহযোদ্ধাদের হত্যাকাণ্ড রাজনৈতিক দিক দিয়ে ছিল বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা, কারণ যে দেশটি নিজেকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করে সে আন্তর্জাতিক আইনের পাশাপাশি নিজ দেশের আইন লঙ্ঘন করে ওই হামলা চালিয়েছিল। আমেরিকা ইরানের এমন একজন সেনা কমান্ডারকে হত্যা করেছে যিনি কিনা ইরাক সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে সাড়া দিয়ে বাগদাদ সফরে গিয়েছিলেন। 2020 সালের 3 জানুয়ারি ভোরের দিকে জেনারেল সুলেমানি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় শাহাদাত বরণ করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত কাপুরুষিত ভাবে জেনারেল সুলেমানিকে হত্যা করেছে, কিন্তু তার নাম একজন অবিস্মরণীয় বীর হিসেবে অতীতের যে কোনো সময়ের তুলনায় ভবিষ্যৎ প্রজন্মগুলোর কাছে বেশি সমজ্জল থাকবে। ইরানের কোস্টফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সুলেমানি দ্বিতীয় শাহাদত বার্ষিক উপলক্ষে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন খাতিব জাদে। তিনি বলেন, ইরান যতদিন সুলেমানের ঘাতকদের বিচারিক আদালতে তুলতে না পারবে ততদিন এ ব্যাপারে সবরকম চেষ্টা চালিয়ে যাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরাক থেকে মার্কিন সন্ত্রাসী সেনাদের বহিষ্কারের যে প্রচেষ্টা জেনারেল সুলেমানি চালিয়েছিলেন তা এখনও অব্যাহত রয়েছে। বর্তমানে আঞ্চলিক প্রতিরোধ সংগঠনগুলো অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বলেও মন্তব্য করেন খাতিব জাদে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সৌদি আরব এবং ইন্দোনেশিয়ার সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে মার্কিন সরকার মধ্যস্থতা করছে, ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এক বছরের বেশি সময় ধরে আমেরিকা এই প্রচেষ্টা চালাচ্ছে। তার আগে মার্কিন মধ্যস্থতায় কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয়। গতকাল গণমাধ্যমকে ব্রিফ করার সময় ও কর্মকর্তা আমেরিকার মধ্যস্থতা করার খবর জানান, তবে তিনি নিজে তার নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমেরিকা পেছন থেকে কাজ করে যাচ্ছে, যার মূল লক্ষ্য হচ্ছে সৌদি আরব এবং ইন্দোনেশিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা। ইসরায়েলের ওই কর্মকর্তা বলেন, এই দুই দেশের সঙ্গে আমরা একটি চুক্তিতে পৌঁছতে চাই, কিন্তু সেটি খুব ধীর প্রক্রিয়া এবং এজন্য অনেক সময় লাগবে, তবে আশা করছি ভালো কিছু হবে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের সাথে গত মাসে রাজধানী জাকার্তায় আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বিষয়টি নিশ্চিত করেছিলেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থিওকু ফাজাসিয়া। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশের ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতদের ঘটনায় লঞ্চটির 4 মালিক, মাস্টার ও ড্রাইভারদের দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চ অভিযান 10-এ অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় লঞ্চটির 4 মালিক, মাস্টার ও ড্রাইভারদের দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। গতকাল সোমবার রাতে কমিটির আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ তোফায়েল ইসলাম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরীর কাছে এই প্রতিবেদনটি জমা দিয়েছেন। প্রতিবেদনে সদরঘাটে কর্মরত নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তাদের দায়িত্ব পালনের চরম অবহেলার কথা উল্লেখ করা হয়েছে। জ্বলন্ত আগুন নেভানোর কোনো চেষ্টা করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। লঞ্চের ইঞ্জিন রুমে আগুন নেভানোর জন্য স্থায়ীভাবে কার্বন ডাইঅক্সাইডের সিস্টেম থাকা বাধ্যতামূলক করতে বলেছে তদন্ত কমিটি। তাছাড়া লঞ্চের অগ্নি প্রতিরোধের ব্যবস্থা সঠিক আছে কিনা তা ফায়ার সার্ভিস বিভাগ কর্তৃপক্ষ কমপক্ষে প্রতি 3 মাস অন্তর বাধ্যতামূলকভাবে পরীক্ষা করার কথা সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, ঢাকা থেকে বরগুনা যাবার পথে গত 23 ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে MV অভিযান 10 লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও ঝালকাঠি জেলা প্রশাসন পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে এমভি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ড ও হতাহতের প্রকৃত কারণ উদ্ঘাটন, দায়ীদের চিহ্নিতকরণ এবং দুর্ঘটনার ঝুঁকিমুক্ত করে জনবান্ধব নৌ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে 17 সদস্য বিশিষ্ট নাগরিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিবেশ বাঁচাও আন্দোলন এবং নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়। আজ মঙ্গলবার সকালে পরিবেশ বাঁচাও আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান আবু নাসের খান এই কমিটি গঠনের ঘোষণা দেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশ ছাত্রলীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ অন্তত 13 জন আহত হয়েছেন। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রার শুরুতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটায় অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই বটতলায় অবস্থান নেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেখানে মিছিল নিয়ে জসীমউদ্দিন হলের ছাত্রলীগের নেতাকর্মীরা আসেন। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। সে সময় মারামারি থামাতে মঞ্চ থেকে বটতলায় যান ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় ইট চেয়ার বাসের আঘাতে লেখক ভট্টাচার্য সহ প্রায় 13 জন আহত হন। জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। আজ পুলিশের এক কর্মকর্তা সংঘর্ষে দুই সন্ত্রাসী নিহতের কথা জানিয়েছেন। পুলিশের কর্মকর্তা বলেন, নিরাপত্তা বাহিনী কুলগাম জেলার ওকে গ্রামকে ঘেরাও করে এবং সেখানে একটি তল্লাশি অভিযান চালায়। এ সময় সেখানে সংঘর্ষ শুরু হলে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, নিহত উভয় সন্ত্রাসী স্থানীয় বাসিন্দা এবং তারা লস্কর ই তৈয়বা বা টিআরএফ এর সাথে যুক্ত ছিল। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস ও এর নয়া ভেরিয়েন্ট অমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মধ্যে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মধ্যে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল 8টা থেকে আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত বিগত 24 ঘন্টায় 37,379টি করোনার নয়ার সংক্রমণ রেকর্ড করা হয়েছে। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল 33,750। আজ সকাল 8টা পর্যন্ত বিগত 24 ঘন্টায় 124 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদিকে কোভিড টাস্ক ফোর্সের প্রধান এনকে অরোরা করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন। তিনি বলেন, দেশে কোভিডের নয়া রূপ ধরা পড়ার পর জিনোম সিকোয়েন্সের মাধ্যমে জানা যায় 12% ওমিক্রনে আক্রান্ত। এরপর আরও এক সপ্তাহের মধ্যে সেই সংক্রমণের হার 28% পৌঁছেছে। সুতরাং এ থেকে স্পষ্ট, সারা দেশে দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে এবং দেশে কোভিডের তৃতীয় ঢেউ ঢুকে পড়েছে। এ প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার আজ বলেন,
অনেকেই জিজ্ঞেস করছেন যে ডাক্তাররা এই ভিড় ভাট্টা, ইলেকশন, অঙ্গাসাগর, পার্কস্ট্রিট এইসব নিয়ে এত কেন তারা চিন্তিত। আমরা চিন্তিত একটাই কারণে, কারণ সেই অঙ্কটা মনে রাখবেন যে 4 দিয়ে 1/4 গুণ করলে উত্তরটা হয় 1। তার মানে আমাদের যা হাসপাতাল আছে, যা বেড আছে, তার ওপর আমরা একটা অল্প সময়ের মধ্যে একটা বিরাট চাপ আমরা চাইছি, সেটা অক্সিজেন সমেত হোক, অক্সিজেন ছাড়া হোক। উই ডু নট ওয়ান্ট যে আবার রাস্তাঘাটে সরকারি হাসপাতালে, প্রাইভেট হসপিটালে লোকেরা ছুটে বেড়াবে। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট,
বলছিলেন ডাক্তার কুণাল সরকার। ভারতে অমিক্রনে আক্রান্তদের বেশিরভাগই হচ্ছে বড় শহরের বাসিন্দা। অমিক্রনে আক্রান্তদের 75% পাওয়া গেছে দিল্লি, মুম্বাই এবং কলকাতার মতো বড় বড় শহরে বলে জানিয়েছেন কোভিড টাস্ক ফোর্সের প্রধান এনকে অরোরা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি দাবি করেছেন মার্কিন সরকারের সহযোগিতা ছাড়াই তারা একাই ইরানে হামলা চালাতে সক্ষম। এ হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন আগামী বিশ্বে ইসরায়েলের কোনো স্থান নেই। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশ ফিলিস্তিনিদের স্বার্থ ও অধিকারের প্রতি সমর্থন দিয়ে যাবে এবং আগামী বিশ্বে ইসরায়েলের কোনো স্থান নেই। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় আবদুল্লাহিয়ান একথা বলেছেন। পর্যবেক্ষকরা বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য খুব সংক্ষিপ্ত হলেও অনেক তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি কর্মকর্তারা এমন সব অনর্থক বক্তব্য দিয়ে যাচ্ছেন যা থেকে তাদের হতাশাজনক অবস্থান ফুটে উঠেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ের লাপিদ সম্প্রতি দাবি করেছেন মার্কিন সরকারের সহযোগিতা ছাড়াই তারা একাই ইরানে হামলা চালাতে সক্ষম এবং নিজের নিরাপত্তা রক্ষার জন্য কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তিনি আরও দাবি করেছেন ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের পদক্ষেপকে অগ্রাধিকার দেবেন, কিন্তু জরুরি পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কার্পণ্য করা হবে না। ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে ইসরায়েল আসলে কি লক্ষ্য অর্জন করতে চাইছে সেটাই এখন প্রশ্ন। ধারণা করা হচ্ছে এর পেছনে ইসরায়েলের দুটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে যাওয়ার সম্ভাবনায় ইসরায়েল খুবই চিন্তিত, কেননা ভিয়েনায় এখন যে পরমাণু আলোচনা চলছে তার মূল উদ্দেশ্য ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আর এটাই ইসরায়েলের দুশ্চিন্তার মূল কারণ। তবে ইসরায়েলের দুশ্চিন্তার অন্য কারণও রয়েছে। বলা যায় ইসরায়েল তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে একদিকে যেমন ওয়াশিংটনের সমর্থনের প্রয়োজন রয়েছে, অন্যদিকে পশ্চিম এশিয়ায় আমেরিকার সৃষ্ট বিভিন্ন গোলযোগ অব্যাহত রাখারও দরকার আছে। আর এসব কারণেই ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর করে যাচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা। ইরানের বিরুদ্ধে হুমকির পেছনে ইসরায়েলের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে মিথ্যাচার ও মশকরা করা এবং দেশটিকে মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হিসেবে তুলে ধরা। ইসরায়েলি কর্মকর্তাদের এই বাগাড়ম্বরের উদ্দেশ্য হচ্ছে তাদের অবৈধ লক্ষ্যগুলো বাস্তবায়ন করা। তবে ইসরায়েলের এই উত্তেজনা সৃষ্টির পরিণতি আমেরিকা ও ইউরোপের জন্য শুভ হবে না। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক সদস্য পল পিলার তার এক নিবন্ধে ইসরায়েলি নীতির অন্ধ সমর্থনের পরিণতির ব্যাপারে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছেন। এ অবস্থায় ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হুমকির ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পাল্টা প্রতিক্রিয়া যথার্থ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা সংক্রমণের দুই বছরের মাথায় এসে ফের সংক্রমণ বৃদ্ধির ধারা লক্ষ্য করা যাচ্ছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে করোনা সংক্রমণের দু বছরের মাথায় এসে ফের সংক্রমণ বৃদ্ধির ধারা লক্ষ্য করা যাচ্ছে। দেশে দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা 650 ছাড়িয়ে গেছে। তিন মাস পর নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার 3% উপরে চলে গেছে। 2021 সালের মাঝামাঝি সময়ে করোনা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়লেও আগস্ট থেকে গণটিকা কার্যক্রমের পর তা কমতে শুরু করে। ধীরে ধীরে কমে এই সংক্রমণের হার সর্বশেষ গত ডিসেম্বরে 1% ঘরে ছিল। গত 2 সপ্তাহ ধরে সেই সংক্রমণ আবার ঊর্ধ্বগতি নিয়েছে। এদিকে গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হবার পর থেকে পুরো বিশ্বেই সংক্রমণ আবার বাড়ছে। ইতিমধ্যে আমেরিকা, ইউরোপ ও ভারত সহ বিশ্বের অন্তত 106টি দেশে পৌঁছে গেছে অমিক্রন। রোববার পর্যন্ত বাংলাদেশের দশজনের শরীরে অমিক্রন শনাক্তের তথ্য জানা গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারতে অমিক্রন ব্যাপক হারে হানা দিয়েছে, তাই বাংলাদেশ অনেক ঝুঁকিতে রয়েছে। কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন স্বাস্থ্যবিধি উপেক্ষা করা হলে ভয়াবহ পরিণতি সামনে অপেক্ষা করছে।
পার্টিকুলারলি আমাদের স্বাস্থ্যবিধিটা মানার ব্যাপারে যথেষ্ট ঢিলে ঢালা অবস্থা শুরু হয়েছে, যেখানে জনসমাবেশ হচ্ছে, ভিড় হচ্ছে, অধিক মানুষের সঙ্গে যোগাযোগ, সেখানেও মাস্ক পরছে না, শারীরিক দূরত্ব মেনটেন করছে না। আর এটা যদি হয় তাহলে কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন হতে সময় লাগবে না। আপাতত যে লকডাউন এটা এখনো প্রয়োজন নেই, ইকোনমির স্বার্থে আমার মনে হয় যে এখনো আমরা লকডাউনের পরামর্শ আপাতত দিচ্ছি না।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং দেশে অমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হবার প্রেক্ষাপটে গতকাল সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে একটি আন্ত মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, লকডাউনের বিষয়ে আমরা সুপারিশ করিনি, লকডাউনের পরিস্থিতি এখনো হয়নি, এখন আমরা জোর দেব প্রতিরোধের বিষয়ে। কোন কোন ক্ষেত্রে কেমন ধরনের কড়াকড়ি আসছে তা 15 দিনের মধ্যে মন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হবে, এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, মাস্ক না পরলে জরিমানা করা হবে, টিকা না নিয়ে থাকলে রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না, সেখানে খেতে হলে টিকার সনদ দেখাতে হবে, টিকার সনদ ছাড়া কাউকে খাবার পরিবেশন করলে সেই রেস্তোরাঁকে জরিমানা করা হবে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে আরও যেসব আলোচনা হয়েছে সেগুলো হলো, স্থল, সমুদ্র ও বিমানবন্দরে স্ক্রিনিংয়ের সংখ্যা বাড়ানো, বিদেশ থেকে আসা যাত্রীদের পুলিশ পাহারায় কোয়ারেন্টিনে রাখা, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম সীমিত করা, গণপরিবহনে যাত্রী সংখ্যা কমিয়ে আনা এবং মসজিদ সহ সব স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। ট্রাম্পকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সুলেমানির স্মরণসভায় ইরানি প্রেসিডেন্টের ঘোষণা। ইসরায়েলের সঙ্গে সৌদি আরব ও ইন্দোনেশিয়ার সম্পর্ক স্বাভাবিককরণে মধ্যস্থতা করছে আমেরিকা। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দুপক্ষের সংঘর্ষ, সাধারণ সম্পাদক সহ অন্তত 13 জন আহত। এবং জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, 2 গেরিলা নিহত। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো, সুস্থ থাকুন এ কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার আজকের মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.